exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM শুনছে আপনি। কুয়াশা এক্স ফাইলস এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শর্মিন। প্রতিবারের মতো প্রথমেই থাকছে কুয়াশা এক্স ফাইলস, তারপর রয়েছে কুয়াশার মূল কাহিনী। একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা পাষাণ হলে একজন মানুষ আরেকজন মানুষকে কুকুরের শেকল দিয়ে ফাঁস দিতে পারে, তারপর নিষ্ঠুর ভাবে ধর্ষণ করে ফেলে রাখতে পারে হাসপাতালের বেসমেন্টে। তবে বিধাতাও কিন্তু কম খেলা দেখাননি, ভয়ঙ্কর অত্যাচারের পরেও বাঁচিয়ে রেখেছেন অত্যাচারিত হওয়া সেই নার্সকে। টানা 42 বছর জীবন মৃত্যুর মধ্যখানে কোমায় কেটেছে তার দিনগুলো। সত্যি বড়ই বিচিত্রই দুনিয়া। সভ্যতার আড়ালেও প্রতিদিন মুখোশ পরে ঘুরে বেড়ায় হাজার হাজার অসভ্য প্রাণী, সুযোগ পেলেই তারা আক্রমণ করে বসে নিরীহ মানুষকে। আজকে ঠিক এমনই একটা কাহিনী শোনাবো আপনাদেরকে। আজকে কুয়াশা এক্সপ্রেসে থাকছে আলোড়ন তোলা অরুণা সানবাগের করুণ কাহিনী। আসুন তাহলে গল্পটা শোনা যাক, গল্পটা আপনাদের শোনাবে সেতু। আপনি আছেন কুয়াশা এক্স ফাইলস এর সঙ্গে, রয়েছে শর্মি, ফিরে আসব গল্প শেষ হওয়ার একদম পর।
হলদিপুর গ্রামের একটা ছোটখাটো চেহারার ফর্সা রঙের তরুণী অরুণা বোম্বে আসে পড়াশোনা করতে ও কাজের জগৎ খুঁজে নিতে। মেয়েটা বোম্বে মিউনিসিপ্যালিটির কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে ট্রেনি নার্স হিসেবে কাজ করতে শুরু করে। সময়টা 70 দশকের একেবারে প্রথম দিক। সন্দীপ সরদেশাই নামে জনৈক জুনিয়র ডাক্তার তখন হাসপাতাল সংলগ্ন হোস্টেলে থেকে MD এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছে। কর্ণাটক থেকে আসা ওই নার্সটিকে ভালো লেগে গিয়েছিল তার। তারপর পারস্পরিক চেনাশোনা ও বিয়ের সিদ্ধান্ত। এ পর্যন্ত গল্পটা প্রেমের, মানে সিনেমায় যেমন হয়, চারপাশে যেমনটা দেখে থাকি আমরা। কিন্তু কোনো কোনো গল্পের সঙ্গে এক না বলা গল্প মিশে থাকে, যা ক্রমে পাল্টে দিতে পারে রাষ্ট্রের বস্তা পচা বেশ কিছু ধ্যান ধারণাকে। সেসব না বলা গল্প খুঁজতেই সাংবাদিক পিঙ্কি ভিরানি একদিন বেরিয়ে পড়েছিলেন KEM হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে, যেখানে হলদিপুর গ্রামের 5 ফুটিয়া মেয়েটিকে শুয়ে রাখা হয়েছিল লাগাতার 42টা বছর, যেখানে সে অবস্থান করেছে জীবন মৃত্যুর মধ্যে 42টা বছর। কিন্তু এমন কি হলো যাতে মেয়েটার এই হাল? চলুন শুনে নেই সেই রোমহর্ষক এক রাতের ঘটনা, যে ঘটনার ফলাফল অরুণার এমন পরিণতি। ঘটনাটি আজ থেকে 44 বছর আগের। অরুণা যে হাসপাতালের নার্স ছিল সেই হাসপাতালেরই এক ওয়ার্ড বয় সোহান লাল বালিককে সাথে অরুণার সম্পর্ক একদম ভালো ছিল না। চুরির হাত ছিল সোহান লালের, যা অরুণার কাছে বেশ কয়েকবারই ধরা পড়ে। অরুণা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচারও দেয় এ ব্যাপারে, এজন্য সোহানলাল বেশ ক্ষিপ্ত ছিল অরুণার উপর। সেসবের জের ধরেই সে ঘটায় এক জঘন্য ঘটনা, যার ফল ভোগ করতে হয় অরুণাকে 42 বছর ধরে। সেই হাসপাতালে চেঞ্জ রুম বলে কিছু ছিল না নার্সদের জন্য, জামা চেঞ্জ করতে হাসপাতালের বেসমেন্টে যেতে হতো তাদের। 1973 সালের 27 নভেম্বর রাতের ঘটনা। কুকুরের গলায় পড়ানো লোহার চেইন নিয়ে সেই রুমে লুকিয়েছিল সোহানলাল, অপেক্ষা অরুণার। অরুণা এলে আচমকা আক্রমণ করে তাকে, গলায় কুকুরের চেইনটা পেঁচিয়ে ধরে। সোহানলালের উচ্চতা খুব বেশি ছিল না, কিন্তু চেহারা ছিল পেশিবহুল। রোগা মেয়েটা প্রাণপণ চেষ্টা চালায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার, প্রতিরোধ করার, পারে না। সোহানলাল ধর্ষণে উদ্যত হয়। অরুণার দেহের উপর পাশবিক অত্যাচার প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে চলে। অরুণা জ্ঞান হারায়। সোহানলাল অরুণার বেতের ব্যাগ থেকে একটা সোনার চেন, সামান্য কিছু টাকা ও পরনের গোলাপি শাড়িটা নিয়ে ঘর ছেড়ে পালায় এবং পরের দিন সকালে অন্যান্য দিনের মতোই নির্বিকার শিফটে কাজে আসে। কুকুরের চেন দিয়ে বাঁধার ফলে অরুণার ট্রমেটিক ব্রেন ইঞ্জুরি বা আঘাতজনিত মস্তিষ্ক বিকৃতি ঘটে। ব্রেনে অক্সিজেন ও রক্ত সরবরাহ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বা সেরিব্রাল অ্যানাক্সিয়া হয়, যাকে ডাক্তার পরিভাষায় বলা হয় AHI বা অ্যানোক্সিক হাইপক্সিক ইঞ্জুরি। এই পরিস্থিতিতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় মানুষ একটানা থাকলে তার তৎক্ষণাৎ মৃত্যু ঘটতে পারে। এক্ষেত্রে আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করতে হয় আর মস্তিষ্কের রক্ত ও অক্সিজেন সরবরাহ ফিরিয়ে আনার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হয়, না হলে রোগী কোমাচ্ছন্ন হয়ে পড়ে অথবা ভেজিটেটিভ স্টেজে চলে যায়। কিন্তু অরুণের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, কারণ ঘটনাস্থলে সে অর্ধচেতন অবস্থায় এক টানা 11 ঘন্টা পড়ে থাকে। পরদিন 28 নভেম্বর সকালে ডিউটিরত আরেক চতুর্থ শ্রেণীর কর্মী এবং অন্য এক নার্স অরুণের রক্তাক্ত দেহ খুঁজে পায় ওই ঘরেই। মেয়েটা উপুর হয়ে মেঝেতে পড়েছিল, পরনে পেটিকোট আর ব্লাউজ, চিবুকের নিচে বমি আর লালা, মুখে গলায় আঘাতের চিহ্ন, নিম্নভাগে ক্রমশ শুকিয়ে আসা চাপ চাপ রক্ত, খুব ক্ষীণ একটা গো গো শব্দ বেরোচ্ছিল গলা থেকে। অরুণাকে যে নার্স প্রথম খুঁজে পেয়েছিলেন সেই প্রমিলা কুশে পরবর্তীতে নিজের জবানবন্দিতে জানান, তিনি হাসপাতালের বেসমেন্টে খালি অপারেশন থিয়েটারে অরুণাকে খুঁজে পান। সোহনলাল বালিকির পাশবিক নির্যাতনের পর সেখানে চেইন দ্বারা আটক অবস্থায় ছিল অরুণা। প্রমিলা দ্রুত দৌড়ে গিয়ে মেট্রন বেল্লিমাকে ডেকে আনেন। বেল্লিমাল যখন অরুণার কাছে আসেন তখন তার ঠোঁট দুটো হালকা নাড়ানোর চেষ্টা করে অরুণা, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না অরুণার, ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে অরুণা। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে, যদি বাঁচানো যায়। অরুণা তখন পার্সিস্ট্যান্ট ভেজিটেটিভ স্টেটে চলে যায়। পার্সিস্ট্যান্ট ভেজিটেটিভ স্টেট মানে কিন্তু কোমা বা কমপ্লিট আনকনশিয়াসনেস নয়, বরং আংশিক চেতনও বলা যেতে পারে। জড় অবস্থায় বা ভেজিটেটিভ স্টেটে রোগী 4 সপ্তাহের বেশি সময় থাকলে তাকে পার্সিস্ট্যান্ট ভেজিটেটিভ স্টেট বলা হয়। 1940 সালে এই অবস্থাটিকে অ্যাপালিক সিন্ড্রোম নামে চিহ্নিত করেন এক বিজ্ঞানী। প্রসঙ্গত উল্লেখ্য, 1972 সালে অর্থাৎ অরুণার ধর্ষণের মাত্র 1 বছর আগে একজন স্কটিশ ও একজন আমেরিকান স্নায়ুরোগ বিশেষজ্ঞ 4 সপ্তাহের অধিককাল ব্যাপী এই অর্ধচেতন অবস্থাটিকে PVS নামে ব্যাখ্যা করেন এবং গবেষণার পর জানান চিকিৎসার দ্বারা এই পরিস্থিতিতেও রোগীর শরীরকে জীবিত রাখা সম্ভব। PVS এর লক্ষণগুলো সংক্ষেপে জেনে নেওয়া যাক। 1, রোগী চোখের পলক ফেলতে সক্ষম হয়। 2, খাইয়ে দিলে খাবার গিলতে পারে। 3, দৃষ্টি স্থির থাকে বা বস্তু চলাফেরা সামান্য অনুসরণ করতে পারে অথবা লক্ষ্য ছাড়াই চোখের গতি দ্রুত বদলাতে থাকে। 4, ঘুম ও জেগে থাকার চক্রাকার অবস্থা চলতে থাকে বা রোগী সম্পূর্ণভাবে জাগ্রত অবস্থায় থেকে যায়। 5, একাধিক আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন দাঁতে দাঁত ঘষা, গো গো বা ঘর ঘর শব্দ করা, হঠাৎ হেসে বা কেঁদে ওঠা, প্রচণ্ড চিৎকার করা, কোন রকম বাহ্যিক কারণ বা এক্সটার্নাল স্টিমুলি ছাড়াই। 2011 সালে সুপ্রিম কোর্টে 3 জন ডাক্তারের যে মেডিকেল টিম গঠন করা হয় তার বয়ান অনুযায়ী অরুণের ক্ষেত্রে জীবদ্দশার বিভিন্ন অবস্থায় প্রায় সবকটি লক্ষণ দেখা গিয়েছিল। তাদের পরীক্ষা ও রিপোর্ট অনুযায়ী কখনো অরুণা কেবলই হাসত অথবা পলক ফেললে মনে হতো সাড়া দিতে চাইছে। ক্রমে সেই সব নার্স যারা স্বেচ্ছায় অরুণার দেখভালের দায়িত্ব নিয়েছিল তাদের ভুল ভাঙে। তারা বোঝে অরুণা আসলে কিছুই দেখছে না, শুনছে না। অরুণার তীব্র চিৎকার অন্যান্য ওয়ার্ড থেকে শোনা যেত, মাঝে মাঝে কেবল এক নাগারে জল পড়তে চোখে গলবে। অরুণা মলমূত্র বিছানাতে ত্যাগ করত, তার দাঁত একে একে ক্ষয়ে যাচ্ছিল, হাড় এতটাই ভঙ্গুর হয়ে যাচ্ছিল যে ন্যূনতম আঘাতেও ভেঙে যেতে পারত। অরুণার 2টি কবজি ও 2টি হাঁটুই বরাবরের জন্য আড়ষ্ট হয়ে গিয়েছিল, হাতের আঙুলের বিকৃতি ঘটেছিল, ফলত নখ বেশি বেড়ে গিয়ে থাকলে তালুতে গেঁথে যেতে পারত এবং সেখানে আলসার দেখা দিতে পারত। নার্সদের নিয়মিত শুশ্রূষা করতে হতো এসবের। তারা এতটাই নিষ্ঠার সঙ্গে অরুণার সেবা করত যে 42 বছর বিছানায় অতিবাহিত করার পরেও তার শরীরে কোনো বেদসুর চোখে পড়েনি, এমনকি কোনো ফ্র্যাকচারও না। 18 মে 2015 সালে দীর্ঘ 42 বছর কোমায় থেকে অতপর পৃথিবী থেকে চিরবিদায় নেয় অরুণা। 28 নভেম্বর 1973 পর সোহনলালের বিরুদ্ধে পুলিশ কেস করে অরুণার সহকর্মী নার্সরা। তাকে কোর্টে তোলা হয়। চুরি ও খুনের চেষ্টার অপরাধে সোহনলাল বালিকির 7 বছরের জেল হয়। সমগ্র ঘটনায় কোথাও ধর্ষণের ব্যাপারটাকে তুলে ধরা হয় না, কারণ ডাক্তারি পরীক্ষায় অরুণার যৌনাঙ্গ অক্ষত পাওয়া গিয়েছিল এবং 2012 সাল পর্যন্ত ভারতবর্ষে কেবল পিনাইল পেনিট্রেশন ইনটু ভাজিনাকেই ধর্ষণ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়াও অন্য একটি ব্যাপার ছিল তখন সবার মাথায়, আর সেটি হল অরুণার পরবর্তী জীবন। সে সময় সামাজিক অবস্থা ছিল বর্তমানের চাইতেও অনেক বেশি কঠিন, বিশেষ করে একটি মেয়ের জন্য ধর্ষণের শিকার হওয়ার পর আবার স্বাভাবিক জীবনযাপন করা ছিল অসম্ভব প্রায়। আর তাই অরুণার আত্মীয় ও কাছের মানুষেরাও সোহান লালের বিরুদ্ধে অরুণের উপরে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ আনেনি। পাছে অরুণ অসুস্থ হওয়ার পর সবাই অরুণার চরিত্র নিয়ে কথা তোলে, সন্দীপের সাথে বিয়ে হলে তখন যাতে এই অতীত তাদের জীবনে না আসে সে কথা ভেবেও সোহান লালের উপরে অন্যান্য অভিযোগ গোপন করে যায় সবাই। 1980 সালে সোহান লাল জেল থেকে ছাড়া পায়। ইতিমধ্যে 7 বছর KEM হাসপাতালের একটি বিছানা দখল করে আছে বলে কর্তৃপক্ষ তার আত্মীয়দের ডেকে অরুণাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। বিপক্ষে দাঁড়ায় সমস্ত নার্স, তারা আন্দোলন করে, বিক্ষোভ দেখায়, ফলত পিছিয়ে আসতে বাধ্য হয় হাসপাতাল। অরুণার মৃত্যু পরবর্তী রিপোর্টে পাওয়া গিয়েছিল সম্ভবত 2011 সালে সোহান লাল বালিকি মারা গেছে। সে খবর ভুয়া প্রমাণ করে সম্প্রতি একটি মারাঠি সংবাদপত্রের সংবাদ প্রতিনিধিরা উত্তরপ্রদেশের হাপুর জেলায় সোহান লালকে খুঁজে বার করল। তার বয়স 70 ছাড়িয়েছে। 42 বছর আগেকার ঘটনা নিয়ে কথা বলতে সে স্বভাবতই অত্যন্ত অনিচ্ছুক। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি গ্রামে মজদুরি করে সে। 1980 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পরই দিল্লি চলে যায় বালিকি। যদিও এতদিন সে কোথায় ছিল তা কারোর জানা ছিল না। সাংবাদিক পিঙ্কি ভিরানি অবশ্য জানিয়েছিলেন KEM হাসপাতালের ওয়ার্ড বয়দের সঙ্গে কথা বলে তিনি বালিকি সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলেন। ওই ঘটনার পরে বালিকি নাকি দিল্লি চলে যায়, নিজের পরিচয় বদলে অন্য হাসপাতালে কাজ নেয়। অরুণার মৃত্যুর কিছুদিন পর সোহান লালকে পাওয়া যায় পশ্চিম উত্তরপ্রদেশের পরপা গ্রামে তার শ্বশুর বাড়িতে, যেখানে সে তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। তার পরিবারে স্ত্রী ছাড়াও ছিল 2 ছেলে 1 মেয়ে ও 3 নাতি। 2 ঘর বিশিষ্ট একটা বাসায় থাকতো তারা। জেল থেকে ছাড়া পাওয়ার পর সোহান লাল চলে যায় পশ্চিম উত্তরপ্রদেশে তার পূর্বপুরুষদের গ্রাম দারুপুরে। সেখান থেকে 80-এর দশকের দিকে সে চলে যায় পরপাতে, যেখানে সে শ্রমিক ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে তার 25 কিলোমিটার দূরের এক পাওয়ার স্টেশনে। সে তখন সাইকেলে চড়ে কাজে যেত এবং ফিরত। রোজগার ছিল দৈনিক 261 রুপি। তাকে যখন অরুণার মৃত্যুর খবর দেওয়া হয় তখন সে জানায় যে তার পরিবারের কেউ বা সে নিজে পত্রিকা পড়ে না, তাই মৃত্যুর খবর জানতে পারেনি। মারাঠি দৈনিক সকালের সাংবাদিক দীনেশ চাভান তার খোঁজে এসেছিল, তখন সে অরুণার মৃত্যুর কথা জানতে পারে। অরুণার অবস্থার কথা জেনেও এতদিনেও তাকে কেন হাসপাতালে দেখতে যাননি জানতে চাইলে সোহান লাল জানান, ওই দিনের ঘটনার পর 10 বছর আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, কিভাবে আবার তাকে দেখতে যাব আমি। অনুতপ্ত সোহান লাল বলেন, যদি আমি মরে যেতাম আমার ছেলেরাই আমার বউয়ের দেখভাল করত। স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খায় এখনো। আমি জেলে থাকার সময় আমার এক মেয়ে মারা যায়, সব আমারই এক দোষের কারণে। ছাড়া পাওয়ার 14 বছর পর পর্যন্ত আমি আমার বউকে ছুঁইও নি। 14 বছর পর আমার এক ছেলের জন্ম হয়। সোহান লালের ভাষ্য মতে সে অরুণাকে ধর্ষণ করেনি, যা হয়েছে হঠাৎ রাগের মাথায় ঘটিয়ে ফেলেছে। অন্ধকারে আমাদের হাতাহাতি হচ্ছিল, আমি তখন সম্ভবত তার গলার অলংকার ধরে টান দেই, যেটা তার গলায় ফাঁস লাগিয়ে দেয়, যার ফলাফল হয়েছে এরকম। কিন্তু কোনো ধর্ষণ করিনি, অন্য কেউ করে থাকলেও করতে পারে। অরুণার উপর তার রাগ থাকার কারণ কি ছিল? অরুণা দিদি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকতো, আমি কুকুর ভয় পেতাম, তাই সে আমাকে সবসময় কুকুরের কাছেই পাঠাতো খাবার দিতে, আমার নামে মিথ্যা বিচার দিত। সেই রাতে আমি দিদির কাছে ছুটি চাইতে চাই, কারণ আমার মা তখন ভয়াবহ অসুস্থ। কিন্তু ছুটি তো দূরের কথা, তিনি উল্টো আমাকে হুমকি দেন আমার নামে নাকি বিচার দিবেন। আমি খাওয়া চুরি করি আবার ছুটি চাইতে যাই। আমি যেখানে কুকুরকেই ভয় পাই, কুকুরের খাবারই কিভাবে চুরি করব আমি? আমি দিদিকে দেখতাম অন্য অন্য ওয়ার্ড বয় ও নার্সদের সাথে তাস খেলতে কাজ বাদ দিয়ে। তিনি আমার নামে বিচার দেওয়ার হুমকি দেওয়ায় আমি তখন বলি আমিও তার নামে বিচার দিব যেদিনই কাজ ফাঁকি দিয়ে তাস খেলত। এই কথা শুনে তিনি রেগে যান এবং আমাকে মার শুরু করেন। এভাবেই মারামারি শুরু হয় এবং এসব হয়। যা হয়েছে সব হঠাৎই হয়েছে এবং আমি তাকে ধর্ষণ করিনি। সোহানলালের বড় ছেলে কিষান জানায় তার বাবা কখনো এই কেসের ব্যাপারে কথা বলে না। আমরাও জিজ্ঞেস করি না। আমাদের সমাজে পিতাকে কখনো জিজ্ঞেস করা যায় না একটা নারীর সাথে সে কি করেছে। ছোট ছেলে রবীন্দ্র জানায় তার মা তাকে এই ঘটনার কথা বলেছে, তার বয়স যখন 12 বছর। মা আমাকে বলেছে আমার ক্ষমা করে দেওয়া উচিত বাবাকে। আমার বড় ভাই তাকে ঘৃণা করে, অন্তত আমার উচিত তাকে ভালোবাসা, কারণ সে একটা ভুল করে ফেলেছে। কিন্তু কিভাবে ক্ষমা করব আমি? আমরা মুম্বাই থাকতেই পারতাম, তার এই ভুলের কারণে পারিনি। শুধু তাই নয়, আমাকে সে স্কুলেও পাঠায়নি, আমি নিজের নামটাও লিখতে পারি না। এদিকে 1973 সালে সন্দীপ তখন জুনিয়র ডাক্তার ও পড়ুয়া। সে সকাল বিকেল এসে বসে থাকত অরুণার পাশে। অরুণ একদিন সারা দেবে এই আকাঙ্ক্ষায় তাকে বই পড়ে শোনাত, গল্প বলত। কয়েক মাস পর ডিন তাকে ডেকে পাঠান এবং এ সমস্ত করা থেকে দূরে থাকার নির্দেশ দেন। কেমন আছেন সন্দীপ আমরা জানি না, শুধু চিনি তার প্রথম যৌবনের সেই প্রেমিকা অরুণা শানবাগকে, যার নাম আজ বিশ্বের দীর্ঘতম PVS কেস হিসেবে সারা পৃথিবী জেনে গেছে। 1980 সালে পরপর 2 বার অরুণাকে তার হাসপাতালের নির্দিষ্ট বিছানা থেকে সরানোর পরিকল্পনা করা হলে দুটো পক্ষের জন্ম হয়। প্রথম পক্ষ চায়নি অরুণাকে হাসপাতালে এমন জীবন মৃত্যু অবস্থায় রাখতে। তাদের যুক্তি ছিল যে মানুষটির কিছু করার ক্ষমতা নেই, যার বেঁচে থাকা আর মারা যাওয়ার ভেতরে খুব সূক্ষ্ম একটা তারের অবস্থান। তবে অন্য পক্ষ কিন্তু তেমনটি চায়নি। ঠিক একটু আগে যেমন বলা হয়েছিল যে নার্সেরা রুখে দাঁড়ায় এমন কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে। একজন রোগী নয়, তার চাইতেও নিজেদের কেউ যেন হয়ে গিয়েছিল অরুণা হাসপাতালের সবার কাছে। 10 বছর ধরে হাসপাতালের ডিন হিসেবে কাজ করতে থাকা ডক্টর পাই কঙ্কানি ভাষায় কথা বলতে পারতেন। তিনি প্রতিদিন অরুণার বেডের কাছে যেতেন, সেখানে বেশ খানিকটা সময় কাটাতেন। প্রতি বিকেলে অরুণার সাথে গল্প করতেন তিনি, তাকে গান শোনাতেন। তার বিশ্বাস ছিল অরুণা সবই শুনছে, বুঝছে আর কোনো একদিন সুস্থ হয়ে উঠবে। শুধু গল্প বলা বা গান করাই নয়, নানা রকম রঙিন পর্দা দিয়ে সাজিয়ে তুলেছিলেন তিনি অরুণার ঘরটিকে, এনেছিলেন মিউজিক সিস্টেম। এমন সময় ঘটনায় প্রবেশ করেন পিঙ্কি ভিরানি। অরুণাকে নিয়ে লেখালেখি শুরু করেন তিনি। এর ভিতরে অনেকগুলো সময় পার হয়ে গিয়েছে। পত্রিকায় লেখেন পিঙ্কি ভিরানি, অরুণা সান্যাল ভালো নেই, তার মস্তিষ্ক কাজ করছে না, সে চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না। সব মিলিয়ে পিঙ্কি জানায় অরুণার মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য মস্তিষ্কের যে অপশনগুলো দরকার পড়ে সেগুলো কর্মক্ষম নয়। তার বদলে অরুণার মস্তিষ্কের কেবল সেই অংশটি কাজ করছে যেটি কষ্ট আর ব্যথা ছাড়া আর কিছু দিতে পারে না তাকে। ফলে অরুণাকে এই অবস্থা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। মার্সি কিলিং বাংলা করলে দাঁড়ায় করুণাজাত হত্যা। সমাজ ও সংস্কৃতির শুরুতেই কোথাও এই ভাবনাটা গেঁথে আছে যে ব্যাপারটা মৃত্যু কম হত্যা বেশি। বরং ডাইং উইথ ডিগনিটি কথাটা শুনতে ভালো। December 2009 পিঙ্কি ভিরানি অরুণার জন্য তার নিকটতম বন্ধু হিসেবে পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর আবেদন জানায়। এর আগে ভারতীয় আইনে ইউথেনেশিয়া সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ ছিল না। 2011 এর 7ই মার্চ দেশের সর্বোচ্চ আদালত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করে, যেখানে জানানো হয় আবেদনকারীর সংশ্লিষ্ট উচ্চ আদালত দুটি অপরিবর্তনীয় ক্ষেত্রে বিষয়ের গুরুত্ব বিবেচনা করে পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিতে পারে। 1. কোমা বা মস্তিষ্ক মৃত্যুর ক্ষেত্রে হার্ট লাং মেশিন বন্ধ করা যেতে পারে। 2. পারসিস্টেন্স ভেজিটেটিভের ক্ষেত্রে একটু একটু করে খাদ্য বা পুষ্টির মাত্রা কমিয়ে একেবারে খাওয়ানো বন্ধ করা যেতে পারে। 2011 সালের 24 জানুয়ারি পিঙ্কি ভিরানির করা এই আবেদন একটু সংগতি হারিয়ে ফেলে, যখন সবার মনে কথা ওঠে পিঙ্কি ভিরানির কথা বলার ভিত্তি নিয়ে। কেন কথা বলছেন পেঁকে বিরানি? অরুণার সাথে কি করা হবে কি করা হবে না সেটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেওয়ারই বা কে পেঁকে বিরানি? অরুণা তার কোনো আত্মীয় ছিলেন না। গত 42 বছরে যারা অরুণার সংস্পর্শে থেকেছে বা দেখভাল করেছে, আদালত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দেয়। সেসব নার্স এবং অন্যান্য কর্মীরা অরুণাকে বাঁচিয়ে রাখতে চায়। তারা চায় না অরুণার ন্যূনতম লাইফ সাপোর্ট, মানে ওই খাবার ও জলটুকু বন্ধ করা হোক। ফলে আদালত পিঙ্কির আবেদন খারিজ করে। যদিও ডাক্তারদের একটা বড় অংশ 2011 সালে এই নিষ্কৃত মৃত্যুর পক্ষেই ছিল, অরুণার মৃত্যু পরবর্তী পর্যায়ে ম্যাক্স হেলথ কেয়ারের কর্মরত ডাক্তার রোহত গে টিভি পর্দায় বলেন, অর্থনৈতিক প্রেক্ষিতে চিকিৎসার চতুর্থ নীতি ইকুয়ালিটি বা সাম্য। যদি কোনো বিশেষ ক্ষেত্রে একজন রোগীর প্রতি অতিরিক্ত চিকিৎসার অর্থ ব্যয় করা হতে থাকে যা অন্য কারো প্রাপ্য, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে। অরুণার নিষ্কৃত মৃত্যুর আবেদনের সময় দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল। এক, শারীরিক অপারগতার কারণে তাকে জীবনমৃত বলা হয়েছিল, এবং দুই, তার চিৎকার ও অস্থিরতাকে যন্ত্রণার অভিব্যক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। প্রসঙ্গত, কোমা বা পারসিস্ট্যান্স ভেজিটেটিভ স্টেট এর ক্ষেত্রে রোগীর ব্যথার অনুভব নিয়ে সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এখনো অস্থিরতায়। অধিকাংশ ক্ষেত্রে সেফ হার্ট রেট বা ব্লাড প্রেশারের তারতম্য দেখে তাকে গিনিপিগের মতো খাইয়ে দেওয়া হয় পেইন কিলার বা সিডেটিভ। অরুণের ক্ষেত্রেও তাই হয়েছিল, ফলে তার হাসি কান্না গোঙানির অভিব্যক্তির সাথে বাহ্যিক বা শারীরিক যোগ যে ছিলই এমনটা পরীক্ষিত বা প্রমাণিত নয়। পরীক্ষকদের মতে কোনো ঘটনাতেই সে প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় ছিল না। তবে কোনো যন্ত্রণা থেকে অব্যাহতির জন্য অরুণা বা তার মতো বেশ কিছু মানুষের প্রিয়জনের পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর আবেদন, সাহিত্যের অজান্তে কাদের যন্ত্রণা মুক্তির জন্য? রোগীর, তার পরিপার্শ্বের, চিকিৎসা বিজ্ঞানের অক্ষমতার, নাকি গোটা রাষ্ট্র ব্যবস্থার পঙ্গু অর্থনৈতিক পরিকাঠামোর, যা একজন রোগী স্রেফ সুস্থ হবে না ঘোষণা করে অন্য রোগীকে পরিষেবা দেওয়ার পথকে সুগম করতে চায়? অরুণার স্বাভাবিক মৃত্যু ঘটল বার্ধক্য ও ফুসফুসের সংক্রমণজনিত কারণে, যেমনটা বহু সুস্থ ব্যক্তিরই ঘটে থাকে। বেঁচে থাকলে 2017-র 1 জুন তার বয়স হত 69।
এতক্ষণ ধরে শুনছিলেন কোষেক ফাইলে অরুণা শানবাগের কাহিনী। একজন মানুষের বেঁচে থাকো যে কতটা নির্মম হতে পারে, অরুণা শানবাগের কাহিনী পড়লে সেটা বোঝা যায় যে 42 বছর মৃতের মতন জীবন কাটিয়েছে, কি অসহ্য কষ্ট ভোগ করে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। কোমার মধ্যেই তার যৌবন থেকে সে চলে গেছে একেবারে বৃদ্ধাবস্থায়। আমাদের কারোরই এরকম জীবন কাম্য না। যাই হোক, শুরু হয়ে গেছে এখন দ্বিতীয় গল্পে যাবার। আজকে দ্বিতীয় গল্পটি আপনাদের জন্য লিখেছেন প্রিয়ন্তি। আসুন তাহলে এখন আজকের গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি। আপনি আছেন কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2, আর আপনার সঙ্গে আছি শারমিন। আর অরুণা শানবাগের ছবিগুলো দেখতে চাইলে আপনি আদি শারমিনের ফ্যান পেজে চলে যাবেন, সেখানে অরুণা শানবাগের কিছু ছবি রয়েছে। বিশ্বাস শব্দটিকে আমরা বিশ্বাস করি বলেই বিশ্বাস শব্দটি আজও বেঁচে আছে। আর বিশ্বাস শব্দটির সঙ্গে পরিচিত হওয়ার আগেই নিজের অজান্তে যাকে আমরা গভীর বিশ্বাস করে ফেলি সে হলো মা, এরপর বাবা। ধীরে ধীরে তারা শেখান কি করে বিশ্বাস করতে হয়, কাকে বিশ্বাস করতে হয় আর কাকে অবিশ্বাস। আস্তে আস্তে আমরা এই বিশ্বাস অবিশ্বাসের সাপজুড়িতে ছক্কে ফেলি। কিন্তু খেলা শুরুর আগে যদি আমাদের এই বিশ্বাসের ভিত্তিটা সাপ হয়ে দংশন করে আমাদের 97-এর ঘরের গুটিটা, বাড়িটা বেশ চিনছাপ। তবে বাড়িতে ঢুকেই মনে হলো কেমন যেন চাপা হাহাকার, কি যেন আছে। আবার কি যেন নেই। তারা ভাবলো অনেক দূর থেকে জার্নি করে আসার কারণে এমন হয়েছে। ওসব গায়ে না মাখিয়ে মীরা আর যারা ফ্রেশ হতে যায়, ফ্রেশ হয়ে এসে প্রচন্ড ক্ষুধা লাগে ওদের। খাবার টেবিলে খাবার দিয়ে রেখেছিল কে, ওরা খেতে বসলো। সারাটা দিন যা গেল, আমি সো টায়ার্ড।
আমিও, তবে এখন একটু ফ্রেশ লাগছে। খাওয়া দাওয়া শেষ করে বাড়িটা একবার রাউন্ড দিতে হবে, বুঝছিস?
খা আগে। বাহ, ফ্রেমটা সুন্দর না?
আচ্ছা যারা, ওই ঘরটাতে কি আছে রে? ওই যে দরজাটা বন্ধ,
চল দেখি। অনেকদিন মনে হয় কেউ ঢোকেনি। মীরা, এটা মনে হচ্ছে আমাদের খেলার ঘর ছিল।
পিয়ানোটা সুন্দর না?
দেখ, আমাদের ছোট ছোট জামা কি কিউট, তাই না?
চল তো দেখি। তারা তারা দরজাটা আটকে দেই। চল।
মীরা আর যারা দুই টুইন, তাদের শুধু অবয়বই একরকম নয়, দুইজন দুজনের একেবারে প্রতিচ্ছবি। পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা সবই একরকম। দুজনে যেমন ঝগড়া খুনসুটি লেগেই থাকে, তেমনি একদিন আরেকজনকে না দেখে এক মুহূর্তও থাকতে পারে। ছোটবেলা থেকে বাবার সাথে কানাডায় বড় হয়েছে দুজন। তাদের মা ছোটবেলায় ছেড়ে চলে গেলেও বাবা সে অভাব কোনোদিনও বুঝতে দেয়নি। কিছুদিন আগে হয়তো বাবাও ছেড়ে চলে গিয়েছে তাদের। তাদের দুনিয়ার অনেকটা জুড়ে ছিল বাবা। বাবার স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না তারা, তাই ওখানে সব কিছু বিক্রি করে দিয়ে একেবারে দেশে চলে এসেছে দুজন। এর আগে তারা কখনো এখানে আসেনি, তবে তারা বাবার মুখে শুনেছিল তাদের জন্ম নাকি বাংলাদেশে। অনেক ছোটবেলায় মা চলে যাওয়ার পর তাদের বাবা তাদের এখান থেকে নিয়ে চলে গেছে। তারা আর কোনোদিন আসতে চাইলেও বাবা তাদের কখনো এখানে আসতে দেয়নি। এখানে এসে প্রথম প্রথম তাদের খুব ভালোই লাগত। বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি, সুন্দর ছাদ, বাবার আর মায়ের বড় বড় ছবি, আর সবচেয়ে ভালো লাগত ওদের ছোটবেলার খেলার ঘরটা। খেলনাগুলো এখনো তেমনি আছে, কিন্তু কিছুদিন পর থেকেই, বিশেষ করে যেদিন থেকে তারা ওই খেলার ঘরের বন্ধ দরজা খুললো, সেদিন থেকেই এক অজানা অস্বস্তি তাদের জগতে যেন কোনো কালো ছায়া দিকে নিয়ে এসেছে।
কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথম প্রথম তো মনে করেছিলাম কেউ ফান করছে আমাদের সাথে।
আমি তো আগেই বলেছিলাম, এখানে কে ছেলে আমাদের, কে ফান করবে আমাদের সাথে?
আচ্ছা, আর কিছুদিন যাক, দেখি বিষয়টা কতদূর গড়ায়।
আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত।
আমি তো আসতেই চাইনি, তুমি তো বলছিলি চল চল যাই। আর কানাডা তো বাড়ির পাশেই না, বললেই যাওয়া যায়। এখন ঘুমাতো, সব ঠিক হয়ে যাবে।
ওকে, গুড নাইট।
সারা, কাল রাতে যা হলো এরপর আমার মনে হয় আমাদের হাতের উপর হাত দিয়ে বসে থাকা উচিত না।
কি করতে চাস?
আমাদের এখানে তো কেউ নেই সবসময় ছাড়া। তুই এক কাজ কর, এখন একবার সবসময়কে ফোন দে।
দাঁড়া, এখনই দিচ্ছি।
হ্যালো সবসময় ভাইয়া, কেমন আছো?
এই তো ভালো রে, তোদের কি খবর?
এই তো আছি ভাইয়া, একটা কথা বলার জন্য ফোন করলাম।
হ্যাঁ বল।
না মানে ভাইয়া, বিষয়টা হচ্ছে, আরে দে তো আমার কাছে দিই। হ্যালো স্বচ্ছ ভাইয়া, আমি মীরা।
হ্যাঁ মীরা, বল কি হয়েছে, কোনো সমস্যা?
অনেক বড় সমস্যা, ফোনে কিছু বলতে পারবো না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো।
হ্যাঁ কি হয়েছে বলবি তো?
তুমি এসো, সামনাসামনি কথা বলবো।
আগেই বলেছিলাম ওখানে যাওয়ার দরকার নেই, আমার এখানে চলে, আমার কথা তো জীবনে শুনলি না। ঠিক আছে, তোরা সাবধান থাক, আমি কাল দুপুরের মধ্যে পৌঁছাচ্ছি।
ঠিক আছে ভাইয়া, বাই।
কি বললো রে, আসবে?
হুম, কালকের মধ্যে চলে আসবে বললো। যারা শোন, ভাইয়া তো কাল আসবে, আজ রাতে আমরা না ঘুমাই, ঘুমালে যদি
চুপ থাকতো, এসব ছাড়া অন্য কিছু বলতে পারিস না,
মুখ ফসকে বের হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, চল মুভি দেখি।
মুভি চল, তুই প্লে কর, আমি পপকর্ন নিয়ে আসি।
হুম যা।
$405 and $410. There are the four bids. The actual retail price is...
টিভিটার আবার কি হলো?
কি হলো যারা?
আরে ইলেকট্রিসিটি চলে গেছে, তুই ওখানেই থাক, নড়াচড়া করিস না, আমি ক্যান্ডেল খুঁজে নিয়ে আসি।
একটু তাড়াতাড়ি আয় যারা। দেখাশোনা করতো পাশের গ্রামে কিয়া বিয়ে হয়েছে, মীরা আর যারা আসার পর কিয়া প্রতিদিনই এসে ওদের সব কাজ করে দিয়ে যায়। আর আজ এসে দেখে ওদের এই অবস্থা, কিয়া ওদের চোখে মুখে পানি ছিটিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। ওরা কিছুটা স্বাভাবিক হওয়ার পর তারা স্বচ্ছর কাছে ফোন করল। দুপুরের দিকে স্বচ্ছ এসে পৌঁছলো তাদের বাড়িতে। ভাইয়া তুমি এত দেরি করে এলে কেন? কখন থেকে অপেক্ষা করছি।
কি হয়েছে বলতো, তোদের চেহারা একেবারে চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা?
ভাইয়া আমার মনে হয় তুমি খুব ভালো করেই জানো কি সমস্যা, নতুন করে বলার কিছু নেই।
মানে?
হ্যাঁ, তুমি না জানলে আমাদের প্রথমে এখানে আসতে মানা করতে না। আমরা কিছুই বলবো না, তুমি বলো এসব কেন হচ্ছে।
দেখ, আমি বলছি কি, এই সমস্ত ঝামেলার মধ্যে না পড়ে আমার সাথে চল। তোদের ভাবি বলেছে তোদেরকে সাথে নিয়ে যেতে।
দেখো ভাইয়া, আমরা চলে গেলে তো সব সমস্যা সমাধান হয়ে যাবে না, তুমি বলবে কি না?
ওসব কথা আমি আর মনে করতে চাই না রে, অনেক কষ্টে আমি এসব থেকে বেরিয়েছি।
প্লিজ ভাইয়া বলো।
ঠিক আছে, আমি বলছি, তবে তোদের কথা দিতে হবে, সব শোনার পর তোর আমার সাথে এখান থেকে চলে যাবি।
ঠিক আছে যাবো, এখন বলো।
তোদের মা মানে লুবনা মামি তখন অন্তঃসত্ত্বা, আমি তখন অনেক ছোট, ঠিক অনেকটাও ছোট না, তখন মাত্র এসএসসি দিয়েছি, আমার ছুটি চলছিল। তোদের বাবা ফোন করে মাকে অনেক ব্যস্ত করে তুলেছিল, মার সাথে আমি তোদের এখানে আসি।
এই শোনো, আজ না আমার কেমন যেন লাগছে, তুমি কি একটু তাড়াতাড়ি আসতে পারবে?
লুবনা কি হয়েছে, বেশি খারাপ লাগছে?
আরে না না, তুমি এত ব্যস্ত হো না তো, না যেহেতু বলেছি এমন সময় একটু এরকম লাগে।
তোমার বেশি খারাপ লাগলে আজ আমি থেকে যাই।
না না, এখন ছুটি নিলে শেষের দিকে আর ছুটি নিতে পারবে না, তুমি যাও তো, আমি ঠিক আছি।
আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি, কিছু হলে সাথে সাথে ফোন করবে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, এত টেনশন করলে কাজ করবে কিভাবে, তুমি যাও তো, কিছু হবে না।
একিয়া, তোর ভাবির দিকে একটু খেয়াল রাখিস।
আমি আসি তাহলে, টেক কেয়ার,
বাই।
হ্যালো আপা, তুমি কবে আসছো? আরে লুবনা তো একা একা বাসায় থাকতে পারে না, সে কবে বলেছে চলে আসতে? আহা, তোমাকে কি বলেছি ওকে রেখে আসতে? স্বচ্ছকে সাথে নিয়েই আসো না, আমি অত শত বুঝি না, তুমি কালই রওনা হও।
লুবনা আর আমি বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, মোটামুটি বড় সড় বাড়িতে ভালোবাসায় কাদায় কাদায় পূর্ণ ছোট্ট সংসার তাদের। ভালোবেসে বিয়ে করেছিল আর লুবনাকে। লুবনার বাবা মা সবাই দেশের বাইরে থাকে, তাদের ইচ্ছে ছিল মেয়েকে সেখানেই বিয়ে দেবে, কিন্তু লুবনা অসম্ভব ভালোবাসে অয়নকে। অয়ন ও পাগলের মতো ভালোবাসে লুবনাকে। অয়নের বাবা মা কেউ নেই, থাকার মধ্যে আছে একটাই বড় বোন, তার কাছেই বড় হয়েছে অয়ন। বোনকে প্রচন্ড ভালোবাসে এবং সম্মান করে। লুবনা তার জীবনে আসার আগে এই বোনই ছিল তার সব। লুবনা এসে অনেক অনেক বড় জায়গা করে নিয়েছে অয়নের অতীতে, বর্তমান এবং অজানা ভবিষ্যৎ। এই প্রচন্ড ভালোবাসার মানুষটা তাকে দিতে চলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার। এমন সময় শুধু তাদের মেয়ে কেয়ার ভরসা লুবনাকে ছেড়ে অফিসে বোন বসে না। আজকালকার মধ্যে বোন চলে এলেই যেন কিছুটা স্বস্তি পাবে।
কিরে হবু বাবা মা, কি খবর তোদের?
এই তো ভালো, ওর চেকআপের ডেট তো গতকাল ছিল, গতকাল ওকে নিয়ে মুভি দেখতে গিয়েছিলাম, ওর নাকি ভালো লাগছিল না, তাই একদিন দেরি করে এলাম, সমস্যা নেই তো?
আরে না না, কোনো সমস্যা নেই, চেকআপের চেয়ে ওটা বেশি জরুরি ছিল। এই সময় তো হাসি খুশি ঘোরাঘুরি করাটা খুব দরকার, কিন্তু খেয়াল রেখো কোনো প্রেশার যেন না পড়ে।
ও থাকতে আর কিসের প্রেশার, মাঝে মাঝে এমন অবস্থা করে ওর টেক কেয়ারই প্রেশার মনে হয়।
দেখো তো নাজিয়া, যেহেতু আমার ঘরে দুইটা অ্যাঞ্জেল আসছে, তাই যত্ন তো ডাবল নিতে হবে, তাই না?
একদম, লুবনা চল চেকআপটা করে আসি।
হ্যাঁ চল।
আরে আরে আস্তে আস্তে, সাবধানে যাও না।
হয়নি তো, আমি ঠিক আছি,
চল সাবধানে আস্তে আস্তে।
সব ঠিক আছে নাজিয়া?
একদম, কোনো টেনশন নেই।
আচ্ছা আজ তাহলে আসি, আর চেম্বার থেকে ফেরার সময় মাঝে মাঝে বাসায় যেও।
হ্যাঁ আসিস তো মাঝে মাঝে, একা বোর লাগে আমার।
আচ্ছা ঠিক আছে আসবো,
বাই। চলো লুবনা আস্তে আস্তে।
কষ্ট হচ্ছে।
চলো এই গেলাম। সাবধানে যা।
এই কেয়া, তোর আপার জন্য পানি নিয়ে আয় তো।
বসো লুবনা।
আপার না আজ আসার কথা ছিল?
হ্যাঁ, এতক্ষণে তো চলে আসার কথা। দাঁড়ো ফোন দিচ্ছি।
হইছে, আর ফোন দিতে হবে না। এই কয়দিন ফোন দিতে দিতে পাগল বানায় ফেলছিস, বউ ছাড়া তো কিছু বুঝিস না।
আপা কতক্ষণ হলো এসেছেন, কিছু খেয়েছেন?
এই বসো বসো, তুমি উঠছো কেন? আমি তোমার দেখাশোনা করতেই এসেছি, নিজের দেখাশোনা করাতে নয়। তুমি রেস্ট নাও। কই গেছিলি তোরা?
ওর চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম আপা।
সব ঠিক আছে তো? কোনো ডেট দিছে?
না আপা, এখনো দেয়নি।
আপা স্বচ্ছ কোথায়?
ও এসেই শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে।
আচ্ছা ও ঘুমাক।
লুবনা এদিকে এসো তো।
জি আপা।
এই নাও।
এটা কি আপা?
এই তাবিজটা হাতে বেঁধে রাখো, এখন শেষের দিকের সময় তো, এই সময়টাতে অনেক কিছুর কুনজর পড়ে।
ও আচ্ছা, আপা আপনি এসব বিশ্বাস করেন?
করবো না কেন, আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে। তখন স্বচ্ছ যখন পেটে ছিল তখন মা আমাকে দিয়েছিল, এরপর তো মা চলে গেল, আমি এটা আমার সাথে রেখে দিয়েছিলাম। আমার একটা মেয়ের খুব শখ ছিল, ভেবেছিলাম যদি কখনো হয় তখন কাজে লাগবে, কিন্তু স্বচ্ছ বাবা যখন চলে গেল। যাই হোক, এসব কথা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে, এখন তোমার হাসি খুশি থাকা খুব দরকার। নাও তো এটা বেঁধে নাও।
আপনি বেঁধে দিন আপা। আচ্ছা আপা, আপনি অয়নকে খুব ভালোবাসেন তাই না?
খুব। তবে ছোটবেলায় এত জ্বালিয়েছে, স্বচ্ছ হওয়ার পর মামা ভাগ্নে দুজন মিলে এত অতিষ্ঠ করে ফেলতো, তোমার যদি ছেলে হয় একদম ওরকম হবে, জ্বালায় অস্থির হয়ে যাবে।
একচুয়ালি প্রথম প্রবলেমে যেটা দেখলাম তা হচ্ছে মীরা এবং যারা দুই বোন যারা কানাডায় সেটেল ছিল, তাদের বাবা খুব ছোটবেলায় তাদের মা মারা যাওয়ার পর সে যমজ দুই বোনকে নিয়ে গিয়েছিল কানাডায়। তারা ফিরে এসেছে তাদের স্বভূমিতে, নিজ বাড়িতে, এবং সেখানেই ঘটনা শুরু। যাই হোক, আমি কোনো কথা বলছি না, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। যে আপনারা যে পর্যন্ত শুনেছেন নিশ্চয়ই খুব অধীর আগ্রহে আছেন যে পরের পর্বে কি আছে, তাই আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি পরের পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে। তারপর আবার ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি স্বামী। এরপর পৃথিবী অনেকবার সূর্যকে অতিক্রম করেছে, অনেক সকাল সন্ধে কোলে মিলিয়ে গেছে। নিজের ভেতরে একটু একটু করে বেড়ে ওঠা অস্বস্তিগুলো আরো গাঢ়ভাবে অনুভব করছিল লুবনা। অরঞ্জনকে কত বেশি ভালোবাসে আজকাল আরো বেশি অনুভব করতে পারে লুবনা। তবে কেন জানি লুবনার মাঝে মাঝে খুব ভয় হয়। কিসের ভয়, কোথায় এই ভয়ের উৎস সে কিছুই জানে না। শুধু মাঝে মাঝে তার মনে হয় সত্যি কি ঠিক থাকবে তো? প্রতিদিনের মতো সেদিনে সকালে ঘুম থেকে উঠেছিল লুবনা, এরপরেই ব্যথা শুরু হল। অয়নকে ফোন করার কিছুক্ষণ পরেই অয়ন অ্যাম্বুলেন্স নিয়ে এলো। লেবার রুমে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পার হয়ে গেছে, নাজিয়া আছে ভেতরে, তবু স্থির থাকতে পারছি না অয়ন। দ্রুত পায়চারি করছে অয়ন, অয়নের আপাও দোয়াদোয়ি পড়ছে। অনেকক্ষণ পর নাজিয়া বেরিয়ে এলো, আর তাকে দেখেই অয়ন ব্যস্ত হয়ে পড়ল।
সব ঠিক আছে তো?
অরুণ, তোমার সাথে আমার একটু কথা আছে।
কি হয়েছে নাজিয়া, এনিথিং রং? লুবনা ও কেমন আছে?
ওর কিছু হয়নি, তুমি আমার সাথে একটু চলো, তোমার সাথে আমার আলাদা কিছু কথা আছে।
হ্যাঁ চলো। আপা আপা তুমি বসো, আমি আসছি, চলো চলো।
তুমি একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবে।
নাজিয়া নাজিয়া খারাপ কিছু হয়নি তো?
ইয়েস, that's a bad news.
কি হয়েছে, প্লিজ বলো তো কি হয়েছে?
অরুণ, টুইন বেবির কারণে লুবনার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন ছিল আগে থেকে,
আর সেটার জন্য আমি আগে থেকে প্রপার স্টেপও নিয়েছিলাম। সবকিছু ঠিক ছিল, কিন্তু
কিন্তু কি নাজিয়া?
অরুণ লুবনার পেটে আরেকটা বেবি ছিল। আল্ট্রাসোনোগ্রামে কোনো কারণে হয়তো ধরা পড়েনি, এমন হয় অনেক সময়। দ্যাট ওয়াজ এ ট্রিপলেট অ্যান্ড ইটস বিইং ভেরি কমপ্লিকেটেড নাও।
এইসবের মানে কি নাজিয়া? তাহলে তুমি এতদিন কি চেক আপ করলে?
প্লিজ একটু ঠান্ডা হও, এখন রেগে যাওয়ার সময় নয়।
এখন কি হবে নাজিয়া?
দুটো সলিউশন আছে অরুণ, তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোনটা চাও।
কিসের সলিউশন?
যদি লুবনাকে বাঁচাতে চাও তাহলে থার্ড বেবিটাকে বাঁচানো সম্ভব নয়, আর যদি বেবিকে বাঁচাতে চাও তাহলে লুবনাকে বাঁচাতে পারবো না।
এইসব কি বলছো তুমি? আমি বাবা হয়ে
এছাড়া আর কোনো অপশন নেই অয়ন, তোমাকে তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, সময় খুব কম।
লুবনা কি জানে সব?
না, ও কিছুই জানে না।
নাজিয়া, কিল দ্য বেবি, কিল হার, আমি লুবনাকে বাঁচাতে চাই।
শান্ত হও অয়ন, আমি জানতাম তুমি এটাই করবে, আর তোমার দুইটা বেবি তো আছে, দে আর অ্যাবসলিউটলি ওকে। এই পেপার একটা সিগনেচার করে দাও কুইক।
একটা কথা নাজিয়া, এই কথা যেন কোনোদিন কেউ না জানে, লুবনাম না, ও কোনোদিন আমাকে মাফ করতে পারবে না।
ঠিক আছে, আমি কাউকে বলবো না, আর তোমার তো কোনো দোষ নেই, এই মুহূর্তে এছাড়া আর কিছুই করার ছিল না তোমার, তুমি শান্ত হও।
আমার ওই সন্তানেরও তো কোনো দোষ ছিল না নাজিয়া। নাজিয়া, আমার আরেকটা কথা তোমার রাখতে হবে।
কি কথা বলো?
আমার সন্তানের লাশটা আমাকে দিতে হবে।
অরুণ!
হ্যাঁ নাজিয়া, এইটুকু তুমি আমার জন্য করো।
ঠিক আছে অরুণ, এখন তুমি নিজেকে একটু সামলাও, এভরিথিং উইল বি ফাইন। লুবনা তার সন্তানদের বুকে নিয়ে গভীর ঘুমে বিভোর হয়ে আছে, তার চোখে মুখে প্রশান্তি ইচ্ছা। হাসপাতাল থেকে রিলিজ দেয়নি এখন, প্রচুর ব্রিদিং হওয়ার কারণে খুবই দুর্বল হয়ে পড়েছে লুবনা। নাজিয়া বলেছে আরো কিছুদিন থাকতে হবে হাসপাতালে। অয়নের আপা বসে আছে লুবনার পাশে, অয়ন লুবনাকে জাগাল, তার আপাকে কাজ আছে বলে সে নাজিয়ার কাছে গেল। নাজিয়া তার হাতে লাশটা তুলে দিল, এত ছোট্ট একটা লাশ, এত ভাল লাগছে অয়নে যে সে তা বলতে পারছে না। অয়ন একবার কাপড়টা সরিয়ে মুখটা দেখতে চাইল, কিন্তু পারল না, তার বুক ভেঙে যাচ্ছে। নিজের সন্তানের লাশ বহন করার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? মৃত সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো অয়ন।
আরে মামা, তুমি হাসপাতাল থেকে চলে এসেছো? আমি তো এখনই যাচ্ছিলাম হাসপাতালের দিকে তোমাদের জন্য খাবার নিয়ে। স্বচ্ছ মামা, কি হয়েছে, কোনো সমস্যা? মাকে ফোন দিয়েছিলাম, মা তো বললো মামি বাচ্চারা সবাই ভালো আছে। কি হয়েছে মামা?
স্বচ্ছ, আমি আমার সন্তানকে মেরে ফেলেছি, খুন করেছি স্বচ্ছ, আমি আমি খুনি।
এসব তুমি কি বলছো মামা?
আমি হ্যাঁ স্বচ্ছ, এই যে এই যে দেখ।
মামা, বাড়ি এত কাছে কবর না দিয়ে অন্য কোথাও কবর দিলে হতো না?
না, ওর এখানে থাকার অধিকার আছে, এইটুকু ছাড়া তো আর কিছু দিতে পারলাম না। মামা তুমি নিজেকে একটু সামলাও, এখানে তো তোমার কোনো দোষ ছিল না। স্বচ্ছ, এই একটা কথা শুধু তুই আর আমি ছাড়া দুনিয়ার কেউ যেন না জানে, তোর মাও না, মামিও না। আমি নাজিয়াকেও বলে দিয়েছি, শুধুমাত্র তুই আমি আর নাজিয়া ছাড়া এই কথা আর কেউ কোনোদিন জানবে না।
ঠিক আছে মামা, আমি কথা দিচ্ছি কেউ জানবে না। এখন চলো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে?
আমাকে মাফ করে দিও এঞ্জেল।
মামা চলো। মামা, মামি আর বাচ্চারা ওরা ঠিক আছে তো?
এখন ঠিক আছে, লুবনা একটু দুর্বল হয়ে গেছে, কিছুদিনের মধ্যে রিলিজ দিয়ে দিবে।
কি হলো মামা, থেমে গেলে যে, চলো।
এই স্বচ্ছ, আমি কোদালটা ওখানে ফেলে এসেছি, তোর মামি মাঝে মাঝে এদিকে আসে, দেখে ফেললে ঝামেলা হবে, নানান রকম প্রশ্ন করবে। তুই বাড়ির দিকে যা, আমি নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি এগোচ্ছি। কবরের মাটি খুলল তো, কবরের ভেতর থেকে কি কান্না শব্দ আসছে? কি কি হয়েছে বাবা? ও মরেনি, ও মরেনি স্বচ্ছ, ওই যে কবরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস না? কিসের কান্নার আওয়াজ? এখানে কোনো কান্নার আওয়াজ নেই মামা। তুমি কাল থেকে খুব ক্লান্ত, তোমার রেস্টের দরকার, তুমি চলো। কিন্তু কবর খুললো কে? কোথায় কবর খোঁড়া? ওই তো কবর তো আগের মতোই মামা, তুমি ভুল দেখছো, চলো আমার সাথে চলো। কোনো আওয়াজ নেই মামা, তুমি চলো চলো তো।
আমাদের আরো একটা বোন ছিল, সবাই আমাদের কাছ থেকে এত বড় সত্যটা লুকিয়েছে, বাবা কোনোদিন আমাদের জানতেও দেয়নি।
এখনো সব শেষ হয়নি, সব শুনলে তোরা নিজেরাই বুঝতে পারবি কেন মামা তোদের কাছ থেকে সব লুকিয়েছে।
এরপর কি হলো ভাইয়া?
বলছি, আগে এক কাপ কফি দে।
ও দাঁড়াও, হিয়া সবাইকে কফি দিয়ে যাও তো। হ্যাঁ ভাইয়া বলো। এরপর?
সপ্তাহখানেক পর তোর মাকে রিলিজ দিয়ে দিল, তোদের দুইজনকে নিয়ে তোর মা বাসায় এলো। তোদের মা তো কিছু জানতো না, কিন্তু আমি আর তোদের বাবা কিছুতেই বিষয়টাকে মাথা থেকে বের করতে পারছিলাম না। তোদের বাবা প্রায় রাতে ওই কবরের কাছে গিয়ে কান্নাকাটি করত, আমি বুঝে সুঝিয়ে নিয়ে আসতাম। ধীরে ধীরে তোদের বাবাও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, ভুলে যাচ্ছিল সব, কিন্তু সে হয়তো চায়নি যে কেউ তাকে ভুলে যাক।
কে ভাইয়া?
তারপর শোন, তোদের মা দিন দিন কেমন যেন হয়ে গেল, অদ্ভুত সব স্বপ্ন দেখতো, প্রায় একা একা বসে থাকতো, কখনো কারোর সাথে তেমন কথা বলতে চাইত না, তোদের বাবার সাথেও না। ডাক্তারও দেখানো হলো, শুধু একটাই রোগ, রক্তশূন্যতা। কত ওষুধ কত কিছু যে খাওয়ানো হলো, কিন্তু তবুও একটাই সমস্যা, চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিছু খেতে চাইত না। আমারও ছুটি শেষ হয়ে গিয়েছিল, তোদের মায়ের শরীর ভালো না দেখে আমার মাও এখানেই থেকে গেল, আমি একাই ফিরে গেলাম। এরপর
আমাকে ডাকছে।
কে ডাকছে? তুমি খারাপ স্বপ্ন দেখেছো না? আচ্ছা তুমি যদি এমন করো তোমার মেয়েদের কি হবে বলো তো?
আমি কিছু জানি না, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো।
কিচ্ছু হবে না লোকনা, কিচ্ছু হবে না।
আচ্ছা নাজির কি খবর? ওখানে আর ফোন করেছিলে?
হ্যাঁ করেছিলাম, তেমন কোনো প্রোগ্রেস নেই, দিন দিন অবস্থা আরো খারাপ হচ্ছে।
আমাকে এখন নাজির কাছে নিয়ে যাবে, আমার কেমন জানি লাগছে।
তোমার আবার ওখানে যাওয়ার দরকার কি? তোমার নিজের শরীরের অবস্থাই তো ভালো না।
আমাকে নিয়ে চলো, আমি একবার ওর সাথে দেখা করতে চাই। আচ্ছা সে আমার বেস্ট ফ্রেন্ড, ওরই অবস্থায় আমি কি একবার ওর সাথে দেখা করতেও যেতে পারি না?
পারো কিন্তু
কোনো চিন্তা নয়, কি জানি আর কোনোদিন দেখা হয় কিনা।
এসব কি বলছিল না, তুমি আজকাল এমন হয়ে গেছো কেন?
নিয়ে যাবে নারায়ণ, বলো না নিয়ে যাবে না।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল নিয়ে যাব, তুমি এখন একটু ঘুমাও তো প্লিজ।
লুবনা হাসপাতাল থেকে চলে আসার মাস তিনেক পর হঠাৎ নাজিয়ার বাসা থেকে ফোন আসলো। গত কিছুদিন ধরে নাকি নাজিয়া খুব অদ্ভুত আচরণ করছিল, সারা দিন ঘর অন্ধকার করে বসে থাকে, বিড়বিড় করে কি যেন বলে কিছুই বোঝা যায় না, শুধু এতটুকু বোঝা যায় সে বলছে আমাকে মাফ করে দে। এরপর হঠাৎ একদিন সুইসাইড অ্যাটেম্প্ট করে, ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করতে বলে। নাজিয়া এখন ওখানেই আছে, কি কারণে এমন হলো কিছু বুঝতে পারে না লোকটা। ওরা প্রায় ফোন করে নাজিয়ার খোঁজ খবর নেয়। কয়েকদিন ধরে লুবনা নাজিয়ার কাছে যেতে ইচ্ছে করছিল। যাই হোক পরের দিন অয়ন আর লুবনা বাচ্চাদের অয়নের বোনের কাছে দেখে নাজিয়ার সাথে দেখা করতে গেল।
আচ্ছা মীরা আর যারা তো আমার সাথেই আছে, তারপরও কেন আমি এমন সব স্বপ্ন দেখছি? আমার শুধু মনে হয় কেন নেই আমার কাছে, আবার মনে হয় কেন আছে আমার সাথে, অথচ আমি তাকে দেখতে পাই না।
আরে ওসব কিছু না, অনেকদিন হাসপাতালে ছিলে তো শরীর দুর্বল তাই এমন মনে হচ্ছে।
অয়ন আমাকে যা তা বুঝিও না তো, সামনে মাসে মীরা যারা জন্মদিন, এক বছর হয়ে গেছে আর তুমি এখনো সেই হাসপাতাল নিয়ে পড়ে আছো, তোমার মাথা ঠিক আছে তো নাকি?
ও এক বছর হয়ে গেছে, দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
আর নাজিয়ার ব্যাপারটা শুধু তাই নয়, তুমি জানো তোমার মেয়েরা যে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, প্রায় ওদের ঘরে রেখে গেলে এসে আর খুঁজে পায় না।
খুঁজে পাও না মানে?
হ্যাঁ তোমার মেয়েরা একাই বাড়ির পেছনে একটা বাগানের মতো জায়গা আছে না, ওখানে গিয়ে খেলা করে। আরে আরে কি হলো অয়ন?
বাড়ির পেছনে ওখানে ওরা কিভাবে যায়
আমি জানি না, কিন্তু বাড়ির পেছনে যাওয়ার কথা শুনে তুমি এমন করছো কেন?
না না এমনি, শোনো তুমি সব সময় খেয়াল রাখবে ওরা যেন কিছুতেই ওদিকে না যায়।
এসব ভাবতে ভাবতে আমি মনে পাগল হয়ে যাব।
তোমার কি শরীর খারাপ লাগছে? আজ ফিরে যাব?
না না নাজিয়ার সাথে দেখা করেই আসি, তুমি চলো।
তুমি কথা বলো, আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসছি।
আমি লুবনা, নাজিয়া কেমন আছিস তুই?
কাউকে যাবে না, সবাইকে নিয়ে যাবে।
কিরে কিরে কথা বলবি না, কথা বলবি না আমার সাথে নাদিয়া?
সেদিন নাজের কাছ থেকে ফেরার পর লুবনা একেবারে মূর্ছা গেছে। কারোর সাথে তেমন কথা বলে না, শুধু মেয়েদের মাঝে মাঝে বুকে জড়িয়ে কান্না করে। আর প্রায় রাতে সে বাড়ির পেছনের কবরের দিকে যায়। কেউ কেউ তাকে ভয়ঙ্কর মায়ে জড়িয়ে ডেকে নিয়ে যায় ওখানে। অয়নের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। অয়নের মনে হয় লুবনা সব জেনে গেছে, কিন্তু কিভাবে? নাজিয়া স্বচ্ছ ছাড়া তো একথা আর কেউ জানে না, আর ওরা তো বলেও নি। লুবনার চোখ মুখ আরো ফ্যাকাশে হয়ে গেছে। লুবনাকে এমন কখনোই দেখেনি অয়ন। অয়নের কেমন যেন ভয় ভয় লাগছে। সে শুধু ভাবতে লাগলো, একটা মৃত আত্মা কি আবার ফেরত আসতে পারে? তেমন কিছু কি হচ্ছে লুবনার সাথে? কিছু ভাবতে পারে না অয়ন।
আরে অয়ন, লুবনার কি হয়েছে? মেয়েগুলোর দিকে খেয়াল করে না তেমন, কিছু খায়ও না, এসব লক্ষণ ভালো না। বাচ্চাগুলোর মুখের দিকে তো তাকাতে হবে। আমি বলি কি, একটা হুজুরের কাছে?
জানি না বা, আমার সাথে তো একেবারে কথা বলা ছেড়েই দিয়েছে, আমার কিছুই ভালো লাগছে না বা।
আচ্ছা, আমি কি একবার কথা বলে দেখবো?
যা ইচ্ছা করো আপা।
তুইও চল আমার সাথে, লোকনা ঘরেই আছে, একসাথে গিয়ে কথা বলি। তুই এগো, আমি বাচ্চাদের নিয়ে আসি, বাচ্চারা একা ঘরে আছে।
ঠিক আছে আপা। আরে লুবনা, মীরা তোমার কাছে? আপা তো বললো ওরা ওই ঘরে। যারা কোথায়? কি মিথ্যে? কি হয়েছে লুবনা?
আমি ওর কাছে চলে যাবো।
এসব তুমি কি বলছো লুবনা?
অয়ন বনের দাঁতে অয়ন পেছনে তাকাতে দেখে কে আর তার আপা দরজার কাছে দাঁড়িয়ে আছে, এবং তাকে দুজনের করে মীরা আর তারা। তাহলে লুবনার করছে আপা কে আর সবাই লুবনার করে বাচ্চাদের দিকে তাকিয়ে আছে। ভয়ে কারো মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না, পা যেন জমে গেছে।
দেখতে দেখতে চোখের পলকে বাচ্চাটার হাত পা গুলো কুকুরের মতো হয়ে গেল। বাচ্চাটা কোল থেকে উঠে হামাগুড়িতে জানালা দিয়ে লাফ দিল। চোখটাও এক দৃষ্টিতে তার পেছনে পেছনে গেল। জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে যাওয়ার আগে একবার শুধু পেছনে ফিরে তাকালো লোকটা, তাকালো মীরা আর জানার দিকে। অরুণ আপা অরুণ কেয়া সবার চোখের সামনে লোকটা লাফ দিল জানালা দিয়ে। কেউ কিচ্ছু বলতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল যেন কোনো এক অদৃশ্য শক্তি স্তব্ধ করে রেখেছিল তাকে। তারা সব দেখছে, অনুভব করতে পারছে। অরুণ প্রাণপণে চেষ্টা করছে লোকটা যাচ্ছে, কিন্তু কেউ এক পাও ধরতে পারল না। লোকটা লাফ দিয়ে পড়ে যাওয়ার পর অরুণ শুধু একটা চিৎকার দিল।
ভাইয়া, মার তো কোনো দোষ ছিল না ভাইয়া, তাহলে কেন ও যদি রাগ হতো তাহলে সেটা বাবার উপরে, তোমার উপরে। তাহলে বাবাকে ছেড়ে ও মাকে কেন?
কে বলেছে শুধু তোদের মায়ের সাথে এমন করেছে? নাজিয়ার কথা ভুলে গেছিস? আজও সেই যন্ত্রণা থেকে মুক্তি পায়নি নাজিয়া, কুড়ে কুড়ে মরছে ওই অ্যাসাইলামে। প্রথমে নাজিয়া, তারপর তোদের মা, এরপর এক এক করে সবাইকে শেষ করে দিত। শুরু করেছিল তোদের মা মারা যাওয়ার কিছুদিন পরই।
এই তো বাবা এখানেই আছে, এত কান্না কেন? আপা ওদের খাবারটা নিয়ে আসো।
গরম করে নিয়ে আসছি।
কে কে?
Twinkle twinkle little star, how I wonder what you are. Baba, Baba, ছোটো ওদের আদর করবে, আমাকে আদর করবে না? ইসো বাবা, বাবা,
আপা, আপা, জানি না আপা, কিছুই বুঝতে পারছি না।
অরুণ, মীরাকে নে, আমার কাছে নে, তুই যাকে নে, নে এখান থেকে। বাবা, এভাবে হাত পা ছেড়ে বসে থাকা যাবে না।
কি করবো আপা?
আচ্ছা অয়ন, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? আমার মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস।
না মানে আপা, আমি আবার কি লুকাবো?
তোর কি মনে আছে আমাদের কানা হুজুরের কথা? ওই যে ছোটবেলায় একবার তুই ভয় পেলি, তারপর মা তোকে হুজুরের কাছে নিয়ে এসেছিল, খুব শক্ত লোক, এখনো নাকি বেঁচে আছে। সচ্ছকে ফোন দিয়ে একটা খবর দেবো ভাবছি, ও যেন কানা হুজুরকে নিয়ে আসে একবার।
দেখো আপা, যা ভালো মনে হয় করো।
এ কি এই সন্ধ্যাবেলা তুই আবার কই যাচ্ছিস?
কোথাও না আপা, মনটা অস্থির হয়ে আছে, রূপনার কথা খুব মনে পড়ছে আজ। কিছুক্ষণ একা থাকতে চাই, ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি।
লুবনার কথা আমারও খুব মনে পড়ে। কি থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝলাম না। আচ্ছা তুই যা, কিন্তু তাড়াতাড়ি আসিস, তোর মেয়েরা তো আবার অস্থির হয়ে যায় তোকে না দেখলে। আরে কোথায় গেলি কেয়া? এই যে তুই রান্না বাড়ি কি করছিস এতক্ষণ ধরে? এত ডাকছি শুনতে পাচ্ছিস না? ওদের খাবার গুলো এখনো গরম করিস নি? ক্ষুদায় বাচ্চাগুলো কাঁদছে দেখছিস না তুই? কি রে কেয়া, কথা উত্তর দিচ্ছিস না কেন? কাঁদুক মানে? এই কেয়া কি হয়েছে তোর? এসব কি উল্টো পাল্টা বসছিস তুই?
এতক্ষণ ধরে শুনলেন দ্বিতীয় পর্ব, সময় হয়ে গেছে তৃতীয় পর্ব শোনার। এবং খুব ভয়ঙ্কর কাহিনী আজকের, ভীষণ এক অদ্ভুত কাহিনী শুনছি আমরা। এর রহস্যের নিষ্পত্তি হবে এখন যে পর্বটি শুনবেন সেখানে, তাই দেরি না করে চলে যাই, চলুন তৃতীয় বা শেষ পর্বে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। গল্প শেষ করবার পর আবারও ফিরে আসছি, তখন কথা হবে। বাড়ির বাইরেই হচ্ছিল আপার চিৎকারের শব্দ শুনে দৌড়ে গেল আর দরজার ভেতর থেকে আটকাল। অনেকক্ষণ দরজায় থাকা চিৎকারের পর সাড়া দিল না, শেষে দরজা ভেঙে ফেলল আর ভেতরে গিয়ে দেখে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে গিয়া, আর তার পাশে গলা কাটা অবস্থায় আপার নিস্তেজ মৃতদেহ। মীরা আর যারা সে লাশের পাশে বসে রক্ত মাখামাখি করে খেলছে, এসব দেখে গা গুলিয়ে উঠল আয়নের। কিছুক্ষণ সে কিছু বুঝতে পারল না, এরপর একটু স্বাভাবিক হয়ে ফোন করল স্বচ্ছকে।
আমি ফোন পেয়ে সাথে সাথে ছুটে চলে এলাম। মার সেই লাশের ছবিটা আমি আজও ভুলতে পারি না, বিভৎস। আমি অনেকদিন পর্যন্ত কিছু খেতে পারিনি, তোর বাবাও কিছুতে এসব মেনে নিতে পারছিল না। প্রথমে তোদের মা, তারপর তোদের ফুপি, তোদের বাবা ঠিক বুঝতে পেরে গিয়েছিল তোদের জীবনটা এখানে নিরাপদ নয়, তাই তোদের বাবা সিদ্ধান্ত নিল তোদের নিয়ে চলে যাবে এখান থেকে, আর কোনোদিনও ফিরবে না।
ভাইয়া তোমাকে কিছু করেনি?
করতে চেয়েছিল কিন্তু পারে। মা আমাকে ফোন দিয়ে যখন এ সমস্ত কথা বলতো, আমি তখনই বুঝে গিয়েছিলাম কেন কি হচ্ছে। মামির মরার কথা শুনে তো আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমি কানা হুজুরের কাছে যাই, উনি আমাকে একটা তাবিজ দিয়েছিল, এটার জোরেই বেঁচে আছি, না হলে হয়তো এতদিনে আমাকেও।
এত কিছু হয়ে গেছে অথচ আমরা কিচ্ছু জানি না, এই জন্যই বাবা আমাদের কখনো এখানে আসতে দেয়। আমরা আসার কথা বললেই কেমন কেমন যেন করত।
হয়েছে, শুনলি তো সব, এখন সব গুছিয়ে না, সন্ধ্যার আগেই রওনা দিতে হবে।
কিন্তু ভাইয়া সব জেনে আমরা কি কিছুই করতে পারবো না? এভাবে চলে যাব?
কিছুই করার নেই তোদের, যত দিন গিয়েছে ও ততই শক্তিশালী হয়ে উঠেছে, ওর সাথে পেরে ওঠা সম্ভব না।
ঠিক আছে ভাইয়া, আমরা যাব, কিন্তু যাওয়ার আগে আমরা একবার ওর কবরটা দেখতে চাই, একবার ওর কাছে মাফ চাইব।
তোদের যাওয়াটা কি খুব জরুরি?
হ্যাঁ, অন্তত এই জন্য আমাদের নিষেধ করো না।
আচ্ছা ঠিক আছে, যা আমি এদিকে সব গুছিয়ে নিই।
সবকিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।
নিজেদের সম্পর্কে কিছুই জানতাম না আমরা।
আমাদের মা পুপি আমি কিছুতেই মেনে নিতে পারছি না।
কারো কোনো দোষ নেই, তবুও সবাই যেন দোষী। আমার তো নিজেকেও দোষী মনে হচ্ছে।
নিজে থাকতে ঠিক আমাদের মতন তো, তাই না?
খুব খারাপ লাগছে।
যারা মনে হলো আমাদের পেছনে কেউ আছে।
কই, কিছু না তো? চল, কিছু হবে না।
ওই তো ওইটাই মনে হয়, তাই না?
চল। আর আগানো বোধ হয় ঠিক হবে না। চল।
সব ঠিক আছে তো? ওদিক থেকে চিৎকারের শব্দ শুনলাম, কোনো সমস্যা হয়নি তো?
না।
তাহলে চিৎকার দিলি কেন?
ওই শুনেছো?
ও আচ্ছা, আমি তোদের সব গুছিয়ে নিয়েছি, তোরা একবার সব দেখে নে। আর যারা কোথায়
আছে?
কোথায় দেখছি না যে ওকে
ঘুমাচ্ছি।
কি বলছিস উল্টা পাল্টা কথা? ঘুমাচ্ছে মানে কি? ওরা তোর সাথে গেল, আর তো আসেনি।
উপরের ঘরে ঘুমাচ্ছে।
তোর কি হয়েছে রে মীরা? ওখানে গিয়ে কোনো ঝামেলা করিস নি তো? কেমন করে যেন কথা বলছিস।
না, কিছু হয়নি।
আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি দেখছি উপরে ঘরে গিয়ে যারা কি হয়েছে।
যাওয়া হবে না।
মানে কি হয়েছে?
হবে না।
মীরা শোন, কথা শুনবি তো, কই যাচ্ছিস? উফ, মেয়েটার আবার কি হলো? আচ্ছা যারার কাছে যাই আগে। সারা, ঘর অন্ধকার করে তুই চেয়ারের উপর বসে কি করছিস? আর তুই এলি কখন? মীরা বললো তোর নাকি শরীর খারাপ, শুয়ে আছিস। কি রে, কি হয়েছে?
কিছু না।
তাহলে রেডি হয়ে নে, যাবি না? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। ওদিকে মীরার আবার কি হলো কে জানে, ও বলছে যাবে না। তুই হাত পা গুটিয়ে বসে আছিস, তোরা কি ঝগড়া করেছিস?
না, আর যাওয়া হবে না।
আরে তুই ওরা কি কথা বলছিস? তোদের আগেই বলেছি সব শুনে আমার সাথে যেতে হবে, আমি তোদের কোনো কথা শুনবো না।
ভুল করেছো।
মানে কি?
তোমার তাবিজটা খুলে ফেলে দাও।
এসব কি বলছিস? যারা দাঁড়া, কে এসেছে মনে হয়?
ভাইয়া, ভাইয়া, ভাইয়া!
মীরা, যারা তোরা, তাহলে ওপরে ঘরে গিয়ে
কি? কি ভাইয়া?
কিছু না, চল তাড়াতাড়ি গুছিয়ে নে।
ভাইয়া কি হয়েছে শুনবে তো।
কি হয়েছে?
আমরা যখন ওদের দিয়ে যাচ্ছিলাম মনে ছিল পেছন থেকে কে যেন আমাদের সাথে যাচ্ছে, তারপর আমরা কান্নার আওয়াজ শুনলাম আর যাওয়ার সাহস পেলাম না, তারপরে ফিরে আসতে পেছনে ফিরে দেখলাম
কি দেখেছিস?
দেখলাম ভয়ঙ্কর চেহারার একটা মেয়ে, দেখে আমাদের মতো চোখগুলো একেবারে গোল, এত বড় দৌড়ে দৌড়ে আমাদের দিকে আসছিল, এরপর আর কিচ্ছু বলতে পারি না, চোখ খুলে দেখি আমরা ওখানেই পড়ে আছি। অনেক কষ্টে আমি জানাকে উঠালাম, তারপর ছুটতে ছুটতে এলাম, আমাদের খুব ভয় লাগছে ভাইয়া।
শোনা হয়ে আসছে, এখন আর কোনো কথা না, যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নে, দেরি করাটা ঠিক হবে না, এক্ষুনি রওনা দিব।
এই দাঁড়া চল ভাইয়া, 5 মিনিটের মধ্যে আসছি।
হ্যাঁ তোরা আয়, আমি সব জিনিসপত্র গাড়িতে তুলছি।
মীরা আর যারা রেডি হতে উপরে গেল, তারা যখন রেডি হচ্ছিল বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছিল, শুধু মনে হচ্ছিল বাথরুমের ভিতরে চলছে। তারা খুব ভয়ে ভয়ে বাথরুমের দিকে গেল, তারপর দরজা খুলে উঁচিয়ে দিল, না কেউ নেই, কিন্তু কল থেকে পানি পড়ছে। মীরা ভিতরে গিয়ে কল বন্ধ করে দিল, তারপর দুজন ফিরে আয়নার দিকে তাকাতে দেখি রক্তের দাগ আর খুব কাঁচা হাতের লেখা, বাচ্চারা যেমন লেখে ঠিক তেমন, পড়তে খুব কষ্ট হলো ওদের, তবু পড়ল ওরা। ওখানে লেখা, আমি তোদের যেতে দেব। ভীষণ ভয় পেয়ে গেল দুজনে, তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে গেল। গাড়িতে ওঠার আগে একবার বাড়িটার দিকে তাকালো, যেন কোনো মায়া টানছে ওদের। পরিষ্কার আকাশটা হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল, তারপর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হল। চেয়ার কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টি মাথায় করে রওনা হল ওরা। একদিনের মধ্যে জীবনটা কেমন যেন বদলে গেল, সবকিছু খুব অদ্ভুত লাগছে।
এত ভাবিস না, আমি তো তোদের বলতেই চাইনি, এসব যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবি ততই ভালো।
আচ্ছা ভাইয়া, আমরা ভাবছি আমরা কানাডায় ফিরে যাব।
কেন, তোদের ভাবির সাথে থাকতে কোনো সমস্যা আছে?
আরে আরে না না ভাইয়া, তেমন কিছু না, এখানে থাকলে হয়তো এসব থেকে বের হতে পারবো না, তাই ভাবছি আমরা ওখানেই চলে যাব।
যা ভালো মনে করিস কর।
ভাইয়া তুমি একটা কাজ করো, এই এখানে আমাদের যেসব প্রপার্টি আছে সব বিক্রি করে দাও, ওই বাড়ি দাও, আমরা ভাবছি আমরা কখনোই ফিরব না।
ঠিক আছে আমি দেখি কি করা যায়।
কি রে দাঁড়া, তুই চুপ করে আছিস কেন?
হাসপাতালের বিছানায় আবিষ্কার করে নিলাম, মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আস্তে করে উঠে বসল, কোথায় আছে কয়টা বাজে কিছুই জানে না সে, তার শুধু মনে পড়ছে দাঁড়া সে ভয়ঙ্কর চেহারাটা, এটা কিছুতেই দাঁড়া হতে পারে না। একথা ভাবতেই বিড়ার ভেতরটা চিনচিন করে উঠল। আচ্ছা তাহলে দাঁড়া কোথায়? দাঁড়া ছাড়া ওর পৃথিবীতে আর কেউ নেই, যারা কিছু হলেও বাঁচতে পারবে না।
এক মুহূর্তে নিজের সব যন্ত্রণা ভুলে গেল। ওর মনে হচ্ছে জারার কিছু হয়েছে, জারার ওকে দরকার, ও যেভাবেই হোক জারার কাছে যেতে হবে। হাসপাতাল থেকে বেরিয়ে দেখল সন্ধ্যা হয়ে আসছে, এখান থেকে ওদের বাড়ি কত দূরে ও তাও জানে না। স্বচ্ছর অবস্থাও খুব খারাপ, তার জ্ঞান এখনো ফেরেনি। মীরা প্রাণপণ ছুটছে বাংলোর দিকে, রাস্তায় মানুষকে জিজ্ঞেস করে পথ জেনে নিয়েছে। বাড়ির সামনে গিয়ে দেখল দরজায় তালা নেই, অথচ খুব মনে আছে যে যাওয়ার সময় ভালো করে তালা লাগিয়ে গিয়েছে। দরজায় ধাক্কা দেওয়ার আগে দরজাটা খুলে গেল।
জারা, জারা, জারা কোথায় তুই? জারা, আমি তোকে নিতে এসেছি, চল বেড়া, আমার আমার সাথে চল। মীরা, চলে যা মীরা, ও আমাকে ছাড়বে না, তুই চলে যা, তোকেও ছাড়বে না, যা চলে যা, চলে যা মীরা, চলে যা।
আমি তোকে কোনো দোষ করিনি, আমাদের
মীরা আর ওখানে থাকতে পারল না। যারা কি অবস্থা ও কিছুতেই দেখতে পাচ্ছে না। ও বুঝতে পারলো এখানে থাকলে কোনো সমাধান হবে না, এখানে থাকলে ও নিজেকে যারাকে কাউকে বাঁচাতে পারবে না, ও অন্য কিছু করতে হবে, যে করেই হোক যারাকে বাঁচাতেই হবে। কিন্তু কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই বুঝতে পারছে না মীরা। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ওর, হাতে সময়ও খুব বেশি নেই, যাই করুক তাড়াতাড়ি করতে হবে। হঠাৎ মীরার নাজিয়ার কথা মনে হল, আচ্ছা সে কি কিছু করতে পারবে? মীরা তাড়াতাড়ি কেয়ার কাছে ফোন করল, কেয়ার কাছ থেকে সে মেন্টাল অ্যাসাইলামের ঠিকানা দিল। এরপর ছুটে গেল মেন্টাল অ্যাসাইলামের দিকে। নাজিয়ার রুমে পা দিতেই মীরার সারা শরীর কেমন যেন কাঁটা দিয়ে উঠল। রুমের ভেতরে ঢুকতেই কেমন যেন একটা অসহ্য গন্ধ এলো নাকি, মীরা খুব অস্বস্তি লাগছিল।
নাজি আন্টি, আন্টি আমার নাম মীরা, আপনি আমাকে চিনবেন না,
আমি জানতাম তুই আসবি।
আপনি আমাকে চেনেন? আন্টি আমার বোনকেও মেরে ফেলবে। আন্টি আন্টি আমার কিচ্ছু করার নেই। আন্টি
মায়ের কাছে যা, মায়ের কাছে যা।
মা? কিন্তু আমাদের মা তো, ও আসছে আসছে। চলে যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাবা বাবা মায়ের কাছে যা, মায়ের কাছে যা, মায়ের কাছে চলে যা, মায়ের কাছে যা।
ডাক্তারের ঘুমে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল নাজিয়াকে। নাজিয়া ঘুমিয়ে যাওয়ার সময় বার বার বলছিল মায়ের কাছে যা, কিন্তু মায়ের কাছে কিভাবে যাবে মীরা? মা তো নেই। মীরা প্রচন্ড কান্না পেল। অ্যাসাইলাম থেকে চলে আসার সময় মীরা লক্ষ্য করল নাজিয়ার হাতের মুঠো থেকে একটা কাগজ গড়িয়ে পড়ল। মীরা কাগজটা কুড়িয়ে নিল। কাগজটাতে কিছু অদ্ভুত শব্দ লেখা ছিল। মীরা কিছুই বুঝল না, তবে তার মনে হল এই একটাই উপায় জারাকে বাঁচানো। তাকে যেভাবেই হোক এই শব্দের অর্থ বের করতেই হবে। মীরা কাগজটা হাতে নিয়ে হাসপাতালের দিকে গেল। স্বচ্ছই এখন তাকে সাহায্য করতে পারবে। হাসপাতালে গিয়ে দেখল স্বচ্ছ জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে।
ভাইয়া এখন কেমন আছে? ভাইয়া
ভালো। তুই কই গেছিলি মীরা? ওরা বলল তোকে খুঁজে পাচ্ছে না।
ভাইয়া ভাইয়া জানা
কি হয়েছে? জানা কোথায় ও?
ভাইয়া ভাইয়া জানা কেউ মেরে ফেলবে। ভাইয়া
আরে কোথায় ও? কি হয়েছে বলবি তো।
ভাইয়া আমার জ্ঞান ফিরে যাওয়ার কথা মনে হয়। ভাইয়া গাড়িতে আমাদের সাথে কেউ ছিল, ও জানা না। যারাকে যারাকে ও আটকে রেখেছে, আমাকেও ছাড়বে না। ভাইয়া আমি কিচ্ছু বুঝতে না পারি ছুটে বাড়ির দিকে যাই, ওখানে গিয়ে বেরিয়ে
বুঝতে পেরেছি।
ভাইয়া আমি আমি নাজিয়া আন্টির ওখানে গিয়েছিলাম।
কি, তুই ওখানে গিয়েছিলি কেন?
এছাড়া আর কিচ্ছু মাথায় আসছিল না ভাইয়া। ভাইয়া নাজি আন্টি শুধু বলল মায়ের কাছে যা,
মায়ের কাছে যা।
হ্যাঁ ভাইয়া আমি আমি কিছুই বুঝতে পারছি না। যারাকে যারাকে বাঁচাতে হবে ভাইয়া, ও মেরে ফেলবে যারাকে। ভাইয়া আমাকে বাঁচতে দেবে না।
কিন্তু তোদের মায়ের কাছে যাওয়া কিভাবে সম্ভব?
আমি 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 কিচ্ছু জানি না ভাইয়া। এই যে এই যে এই কাগজটা নাজিয়া আন্টির হাতের মুঠিতে পড়ে গিয়েছিল, মানে কিছু লেখা আছে। আমি 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 কিছু বুঝতে পারছি না কি লেখা, কিন্তু আমার মনে হচ্ছে এই কাগজই আমাদের হেল্প করতে পারবে ভাইয়া। এছাড়া তো আর কিছু করার নেই।
দেখি কাগজটা দেখ। হ্যাঁ বুঝতে পেরেছি, চল আমার সাথে চল।
কোথায় ভাইয়া?
চল আমার সাথে চল।
ভাইয়া এই অবস্থায় তুমি যেতে পারবে?
যারার জীবন বাঁচানো এখন সবচেয়ে বেশি জরুরি, অন্য কিছু ভাবার সময় নেই। চল
ভাইয়া ভাইয়া আসতে চলো। এসব এসব কি করছো ভাইয়া? আমাকে বাড়ির ছাদে নিয়ে এলে কেন?
চুপচাপ আমি যা বলছি তাই কর, সবকিছু খুব দ্রুত করতে হবে।
এসব এসব কি আঁকাচ্ছো মেঝেতে?
এটাকে ভেতর থেকে বের হবি না। যাই হোক কিছুতেই এখান থেকে বের হবি না।
মানে কিন্তু কেন ভাইয়া? ভাইয়া আমাদের যারাকে বাঁচাতে হবে।
সেই জন্যই বলছি যা করতে হবে তোকেই করতে হবে, কিন্তু তুই কিছু করতে গেলে ও তোর ক্ষতি করবে। তাই বলছি যাই হোক তুই এখান থেকে বের হবি না।
আমার আমার কি করতে হবে?
মাকে ডাকতে হবে, মাকে ডাকতে হবে মীরা। একমাত্র তোর মাই পারে জারাকে বাঁচাবে। এই কাগজে লেখাগুলো এক মনে পড়তে হবে, কিন্তু মনে রাখিস এই দাগের ভেতর থেকে বের হবি না।
আর তুমি?
আমার হাতে যতক্ষণ এই তাবিজ আছে ততক্ষণ আমার কিচ্ছু করতে পারবে না। মীরা, নিজের বুকে সাহস আন, ভয় পাস না, আমি তোর পাশে আছি।
নির্মলাবাসিতা সিংহম দুর্গা সুরন্ত সুরিতুকা বিশ্বনম পানি পাতি বৃষ্টিধা ভুজঙ্গ তুঙ্গ বর্জনম বিধমহি সমাচন তদিয়া সিংহা শিকরম ভ্রম সমিয়ম দক্ষিণা দর্ঘা পানি নিকনম
মীরা, ও যারা না, ওর দিকে তাকাস না, তুই মন্ত্র পড়, একদম ভয় পাবি না। কিছু করতে পারবে না, আমাদের আমাদের জারাকে বাঁচাতে হবে।
মামি কেন এমন করছিস মা? ওরা তো তোর কোনো ক্ষতি করেনি, কেন ওদের সাথে এমন করছিস?
ওদের ছেড়ে দে
মা, ওদের ছেড়ে দে, আমার সাথে আয়, আয় মা, আয় আয়। অচ্যুত আত্মা যারা শরীর থেকে চলে গেল, শুধু যারা শরীর থেকেই না, সে চিরদিনের জন্য চলে গেল পৃথিবী থেকে, আর কোনদিন ফিরে না। যারা আর মীরার মা চলে যাওয়ার সময় মেয়েদের দিকে একবার ফিরে তাকিয়েছিল, তার মুখে প্রশান্তির হাসি ছিল। সেই হাসিটুকু নিয়ে যারা আর মীরা ফিরে গেল কানাডায়। সব বিক্রি করে দিলেও এই বাড়িতে তারা বিক্রি করে দেয়নি। মাঝে মাঝে কেয়ার কাছে ফোন করে খোঁজ নেয় মীরা আর যায়। আজও তাদের কাছে সেই রাতটা স্বপ্নের মতো মনে হয়। সত্য আর মিথ্যার মধ্যে ঠিক পার্থক্য করে উঠতে পারে না তারা। তবুও তারা প্রার্থনা করে, পৃথিবীর ওপারে যদি কোথাও কেউ থেকে থাকে, তারা যেন ভালো থাকে।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশা, যার নাম ছিল অতৃপ্ত। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনায় ছিলেন ফারজানা সাকি এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালি। আর জানিয়ে দেব এখন তাদের নামগুলো যারা আজকের গল্পে অভিনয় করেছেন। মীরার চরিত্রে ছিলেন প্রিয়ন্তী, জারার চরিত্রে শেহনীলা, লুবনার চরিত্রে ছিলেন সাকি, আপার চরিত্রে বন্যা, স্বচ্ছর চরিত্রে আবির, অয়নের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, নাজিয়ার চরিত্রে নিতুল এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন সাকি এবং প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার নতুন গল্প নিয়ে আমি শারমিন হাজির হচ্ছি আপনাদের কাছে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। Exclusively on FusionBD.com.